বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হিসাব।
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তারা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথমবারের মতো ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালালো ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকা ও ইসরায়েল অভিন্ন লক্ষ্যে কাজ করছে বলে অভিযোগ করেছে ইসলামিক জিহাদ। ভারতে যারা জনগণের ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে বলে তৃণমূল নেতা হুশিয়ারি। এবং সারা বিশ্বের দাবি উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল হামলার নির্দেশ দিয়েছেন ইহুদিবাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথমবারের মতো ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এতদিন লোহিত সাগর, আরব সাগর ও বাবল মান্দা প্রণালীতে হামলা সীমিত রেখেছিল ইয়েমেন। এবার তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া হল।
দেশটির সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানাই গাজার সমর্থনে লাখ লাখ মানুষের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশে দেওয়া ঘোষণায় এ খবর জানান। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তিনটি ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। তিনটি হামলাই সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেন, তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল অভিন্ন লক্ষ্যে কাজ করছে বলে অভিযোগ করেছে ইসলামী জিহাদ। গাজাভিত্তিক ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দি ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। হিন্দি বলেন, চলমান আগ্রাসনে ইসরায়েলের সঙ্গে আমেরিকার একটি চুক্তি রয়েছে। বাহ্যিকভাবে আমেরিকাকে গাজাবাসীর জন্য নাকি কান্না করতে দেখা গেলেও মার্কিন প্রশাসন চলমান গণহত্যা ইসরায়েলকে পরিপূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। জিহাদের এই সিনিয়র নেতা বলেন, তাদের অভিন্ন লক্ষ্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সম্পূর্ণ ধ্বংস করা। তিনি বলেন, মার্কিনীরা ইসরায়েলকে প্রকাশ্যে গাজার বেসামরিক নাগরিককে প্রাণ বাঁচানোর আহ্বান জানাচ্ছে, অথচ আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও বোমা মেরেই বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। ইরানের সঙ্গে যুক্ত আরও কয়েকটি সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক মাসের কম সময় আগেও মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান সংশ্লিষ্ট তিন ব্যক্তি এবং চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ইরানের বিরুদ্ধে কিছুদিন পরপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করাটা মার্কিন প্রশাসনের নেশায় পরিণত হয়েছে। গত চার দশক ধরে নানা অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। বর্তমান ইরানের বিরুদ্ধে আমেরিকার বহু কঠোরতম নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক হুমকি ধুমকি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ ও প্রচারণা চালিয়ে আসছে ওয়াশিংটন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। 7 দিনের মধ্যে ঢাকার গুলশানের লেক পরিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, লেকে মাছ নয় মশার চাষ করা হচ্ছে। এই সমস্যা সমাধানে নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ঢাকার গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটি। এ সময় 7 দিনের মধ্যে লেকটি পরিষ্কারের কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে প্রতিটি ভবনকে ইটিপি প্ল্যান্ট করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেয়র। শনিবার সকালে DNCC ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র। তিনি বলেন, লেকে মাছ চাষ নয় মশার চাষ করা হচ্ছে। এই সমস্যার সমাধানে নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতার বিকল্প নেই বলে জানান তিনি।
আমরা চাই এই লেকটার মধ্যে বাচ্চারা অনেক ধরনের মডার্ন ইকুইপমেন্টস দিয়ে তারা এখানে রান করতে পারবে, কিন্তু এই লেকটাকে যদি আমরা আজকে সুন্দর করি এবং আগামীতে সুন্দর রাখি, তাহলে কিন্তু একটি এখানে করে যে গুলশান লেক বলে মশা 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 তার অন্যতম একটি কারণ এই গুলশান লেক।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
লেকের পানি পরিষ্কার থাকবে, এখানে কোনো দুর্গন্ধ থাকবে না এবং স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ থাকবে, সেটি আমাদের চাওয়া এবং প্রত্যাশা, এবং আমরা সবাই মিলে কাজটি করব।
পর্যায়ক্রমে ঢাকা শহরে সকল লেক পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বুঝলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। যারা জনগণকে ভুল বুঝিয়ে ভোট দিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে বলে ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ করেন। এদিকে ভারতে 19 এপ্রিল থেকে 7 দফায় সাধারণ নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফল ঘোষণা হবে আগামী 4 জুন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের নির্বাচন কমিশন 2024 সালে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন হবে মোট 7 দফায়, ফল প্রকাশ হবে 4 জুন। আজ শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এ সংক্রান্ত ঘোষণা করেন। প্রথম দফার নির্বাচন হবে 19 এপ্রিল, মোট 543 আসনের জন্য 19 এপ্রিল, 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1লা জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ঘোষণা দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, আমাদের টিম এখন সম্পূর্ণ, আমরা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের প্রতিশ্রুতি হলো জাতীয় নির্বাচন এমনভাবে পরিচালনা করা যাতে ভারত বিশ্ব স্তরে গর্বিত হয়। নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, দেশের 97 কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। ভোট গ্রহণের জন্য 55 লাখ ইভিএম ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে 7 দফায় নির্বাচন হবে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন,
আপনাদের কাছে আজকে বলতে চাই যে 7 দফা নির্বাচনের প্রয়োজন ছিল না, তা সত্ত্বেও এই বাংলাকে এই জায়গায় নিয়ে এসে 7 দফা নির্বাচন আজকে ঘোষণা করেছেন নীলকণ্ঠের মাধ্যমে নির্বাচন কমিশনের পূর্বে।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় 19 এপ্রিল, দ্বিতীয় দফায় 26 এপ্রিল, তৃতীয় দফায় 7 মে, চতুর্থ দফায় 13 মে, পঞ্চম দফায় 20 মে, ষষ্ঠ দফায় 25 মে এবং সপ্তম ও শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে 1লা জুন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রাতের বিশ্ব সংবাদে। অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েল। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও সব চাপ উপেক্ষা করে এবার রাফায় স্থল অভিযানের অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 31,490 জনে পৌঁছেছে। এছাড়া সেখানে এ পর্যন্ত আহত হয়েছে 73,439 জন। গাজার প্রায় শহর নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন রাফা শহরের দিকে চোখ পড়েছে তেল আবিবের। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার 23 লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি মানুষ রাফায় আশ্রয় গ্রহণ করেছেন। গাজা উপত্যকায় চলমান গণহত্যায় ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত বা ICJ-তে নিকারাগুয়া যে মামলা করেছিল তা শুনানির দিন ধার্য করেছে আদালত। গত দুই সপ্তাহ আগে গাজায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতার অভিযোগে জার্মানিকে ICJ-র কাঠগড়ায় দাঁড় করায় নিকারাগুয়া। গাজার সংঘাতে ইসরায়েলের তহবিল যুগিয়ে বার্লিন গণহত্যার সনদ সংলগ্ন করেছে বলে মামলায় উল্লেখ করে মধ্য আমেরিকার দেশটি। হেগভিত্তিক ICJ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আগামী 8 ও 9 এপ্রিল এই অভিযোগের ব্যাপারে নিকারাগুয়া ও ইসরায়েল উভয়ের বক্তব্যের শুনানি অনুষ্ঠিত হবে। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 20 জন নিহত ও 73 জন আহত হয়েছে। ইউক্রেনে গত 2 বছরে নিজের বিশেষ সামরিক অভিযানে ওডেসায় এখন পর্যন্ত রাশিয়া যত আঘাত এনেছে সেসবের মধ্যে গতকালের এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইরানের নামে পারিবারিক স্বাস্থ্য নামের একটি প্রকল্প নিবন্ধিত হয়েছে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সপ্তম বৈঠকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী বাহরাম এইনুল্লাহির বক্তব্যের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিযুক্ত ইউরোপের আঞ্চলিক প্রতিনিধি ইরানের পক্ষ থেকে উত্থাপিত পারিবারিক স্বাস্থ্য প্রকল্পটি নিবন্ধন করেন। সাংহাই সহযোগিতা সংস্থার দেশগুলোর প্রতিনিধিরা এইনুল্লাহির বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্ক এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজার ক্ষুধার্ত মুসলমানদের প্রতি পরিহাসমূলক কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের একটি ম্যাগাজিন। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ফরাসি ম্যাগাজিন লিবারেশন পবিত্র রমজান মাসে গাজার ক্ষুধার্ত মুসলমানদের প্রতি পরিহাসমূলক কার্টুন প্রকাশ করেছে। বর্ণবাদী এই ফরাসি ম্যাগাজিনের ওই কার্টুনে দেখানো হয়েছে এক ফিলিস্তিনি নারীর পাশে বসে রয়েছে তার শিশু, ক্ষুধার কষ্টে তার জিভ বেরিয়ে এসেছে। অন্যদিকে এক ক্ষুব্ধ ফিলিস্তিনি পুরুষ কয়েকটি ইঁদুরের পেছনে ছুটছেন যাদের মুখে রয়েছে হাড়। ওই পুরুষের মুখ থেকে লালা ঝরছে। এই পুরুষ চেষ্টা করছেন ইঁদুরগুলোর মুখ থেকে হাড়গুলো সংগ্রহ করতে, কিন্তু ওই ফিলিস্তিনি নারী পুরুষটিকে বলছেন সূর্যাস্তের আগে এই কাজ করো না, অর্থাৎ মাগরিবের আজান বা সূর্যাস্তের সময় ইফতার শুরু হবে। ফরাসি ম্যাগাজিন লিবারেশনের প্রধান সম্পাদক দাউ এলফোন অতীতে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের কর্মী ছিলেন। ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী এই ম্যাগাজিনের মালিক প্যাট্রিক ডারহি একজন ফরাসি ইসরায়েলি ধনকুবের তথা শত শত কোটি ডলার সম্পদের অধিকারী। কোনো কোনো বিশ্লেষক বলছেন এই কার্টুন ফ্রান্সে ইসলাম বিদ্বেষ ও ইসলাম আতঙ্ক ছড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য অনেক বিশ্লেষক বলছেন পাশ্চাত্য মুসলমান ও ইসলামের পবিত্র বিষয়গুলোতে নানা ধরনের দ্বিমুখী নীতি বা কপটতার চর্চা করছে। ফ্রান্স সহ পশ্চিমা অনেক দেশে হিজাব সহ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী নানা আইন এবং মুসলমানদের ওপর নানা কঠোরতা আরোপ ক্রমেই জোরদার করছে। খ্রিস্টান নান বা মহিলা পুরোহিতদের পোশাক ও মুসলিম মহিলাদের হিজাব একই ধরনের হলেও খ্রিস্টান নানদের পোশাক ধর্ম নিরপেক্ষতার বিরোধী বলে তুলে ধরা হয় না পাশ্চাত্যে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ও ইসলামের পবিত্রতার বিরুদ্ধে কথা বলা কিংবা ব্যঙ্গচিত্র প্রকাশকে বাক স্বাধীনতা বলে দাবি করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কথিত ইহুদি নিধন বা হলোকাস্টের অতিরঞ্জিত প্রচারণার বিপক্ষে মত প্রকাশ ও গবেষণা করাকে ইহুদি বিদ্বেষ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়। কোন সন্ত্রাসী তৎপরতায় মুসলমান কোন ব্যক্তি জড়িত হলে ওই ঘটনাকে ইসলামী সন্ত্রাস বলে প্রচার করা হয়, অথচ খ্রিস্ট বা অন্য কোন ধর্মের অনুসারী সন্ত্রাসী তৎপরতায় জড়িত হলে সেক্ষেত্রে ওই ধর্মের নাম উল্লেখ করা হয় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন সিন্ডিকেটের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার নিজেরাই বাজার সিন্ডিকেট করে এখন বিএনপির উপর দায় চাপাচ্ছে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন সিন্ডিকেটের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার। শনিবার ঢাকেশ্বরে জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন ভারত পাশে থাকায় বাংলাদেশের নির্বাচনে বড় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন বাংলাদেশের সঙ্গে তাদের দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অব্যাহত থাকবে। অনুষ্ঠানের বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই একটি মহল ভারত বিদ্বেষী অপপ্রচার চালায়।
তারা একটাই তাদের ঢাল, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা ভারত বিরোধী অপপ্রচারে লিপ্ত।
তিনি বলেন, ভারত পাশে ছিল বলেই নির্বাচনে কোনো সমস্যা হয়নি।
দুনিয়ার অনেক শক্তি দল এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল সেখানে ভারত ফার্মলি আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি।
তাদের আরো বলেন, দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেরাই বাজার সিন্ডিকেট করে এখন বিএনপির উপর দোষ চাপাচ্ছেন। শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, বাজার সিন্ডিকেট করে সরকার মেট্রো রেল দেখিয়ে জনগণকে অনাহারে রেখেছে। দেশের মানুষের সমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচন নিয়ে নানা কথা বলছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সেই নির্বাচনে ভারত পাশে ছিল বলে অন্যান্য দেশ কারসাজি করতে পারেনি, কারণ আপনাদেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুই দেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর আবদার অন্যায় আবদার স্বামী কেন সেটাকে প্রত্যাখ্যান করবে? বাজার সিন্ডিকেটের সাথে নাকি বিএনপি জড়িত? এই সিন্ডিকেট তো আপনাদের লোক।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যে অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথমবারের মতো ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালাল ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকা ও ইসরায়েল অভিন্ন লক্ষ্যে কাজ করছে বলে অভিযোগ করেছে ইসলামী জিহাদ। ভারতে যারা জনগণের ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে বলে তৃণমূল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, এবং সারা বিশ্বের দাবি উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল হামলার নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শ্রোতাবন্ধুরা, সবশেষে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, যে পোস্ট বক্স নাম্বার 422, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Oh.